গতদিন আমরা সেই অনেক পূর্ণ মাখা যে নল এবং দময়ন্তীর চরিত্র তা আমরা শ্রবণ করতে করতে মানে মধ্যদেশে আমাদের বিরতি দেওয়া হয়েছিল। অপরদিকে সতী দময়ন্তী তিনি তার পিতৃগৃহে গমন করেছিলেন, আমরা সে পর্যন্ত শ্রবণ করেছিলাম, তারই পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে চলেছি। এই প্রসঙ্গে মানে এই যে উপাখ্যান গতদিন এবং অদ্যকার দিনের যে উপাখ্যান আমরা শ্রবণ করতে চলেছি, তা যারা এই উপাখ্যান শ্রবণ করবেন শ্রদ্ধান্বিত হয়ে শ্রদ্ধা সহকারে, তা বলছেন তাদের মধ্যে কলি প্রবেশ করতে পারবেই না। তা আমরা সেই অতি উত্তম অতি সুন্দর সেই কলি যাতে আমাদের মধ্যে প্রবিষ্ট না হতে পারে, তাহলে আমরা সেই জন্যই অল্প সময়ের জন্য ধৈর্য অবলম্বন করে এই অতি সুন্দর চরিত্র আমরা আস্বাদন করব। দেখুন অপরদিকে সেই যে সুদেব ব্রাহ্মণ, তিনি তার বুদ্ধি কৌশল দ্বারা তিনি দময়ন্তীকে চিনে ফেলেছিলেন, তাকে পিতৃগৃহে নিয়ে গেলেন, কিন্তু তিনি মানে কোনোদিন পরিষ্কার হয়ে স্নান আদিও করেননি স্বামীর বিরহে, নলের বিরহে সেই একই বস্ত্রে বহুদিন পর্যন্ত থাকলেন। এবারে পিতৃগৃহে গিয়ে ক্ষণিকের জন্য অল্প আনন্দ হলো, কেন সেখানে তার পিতা মাতা রয়েছেন, তার দুটি ছোট ছোট শিশু ছিল, তাদেরকে দেখে সেই ক্ষণিকের জন্য মহানন্দ এসে উপস্থিত হয়েছিল, কিন্তু পুনরায় যখন সে তার স্বামীর কথা চিন্তন করতে থাকল তখন সে আবার দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল। আর অপরদিকে কি হলো, তিনি চিন্তাযুক্ত হলেন, একদিন মাত্র বিশ্রাম করলেন, করার পরে তিনি তার মাকে বলছেন যে মা, আমি আপনাকে নির্লজ্জ বশতই হোক বা আপনি যেমনই মনে করেন, তা আমি আপনাকে বলতে চাই যে আমি যদি আমার স্বামীকে প্রাপ্ত না হই, যদি না পাই, আর তাকে যদি আপনারা খুঁজে না আনতে পারেন, তাহলে তাহলে আমি এই শপথ করছি যে আমি আমার এই শরীরকে বিসর্জন দেব। মা পুত্রীর এই কথা শ্রবণ করে মর্মাহত হয়ে রাজার কাছে গেলেন। রাজা ভীমককে বললেন যে স্বামী, দময়ন্তীর মনের পরিস্থিতি একেবারেই ভালো নয়, সে যে কোনো মুহূর্তেই প্রাণ ত্যাগ করতে পারে, কারণ সে লজ্জা পর্যন্ত ত্যাগ করে আমাকে বলেছে যে নলকে খোঁজার জন্য আপনি পিতাকে বলে তার সুব্যবস্থা করুন, তা না হলে মা আমি কিন্তু এই শরীর ছেড়ে দেব। তিনি সত্যি কথা যা বলবেন তার বিপরীত হবে না, তাই নলকে খোঁজার জন্য ভীমক রাজা সমস্ত যে সমস্ত তার আয়ত্তের মধ্যে ব্রাহ্মণগণ ছিলেন, যারা একে অপরের মধ্যে মানতেন, সেই ব্রাহ্মণদের পুনঃ ডাকলেন, ডেকে বললেন যে হে ব্রাহ্মণগণ, দেখুন আপনাদের কৃপাতে আমি আমার পুত্রীকে প্রাপ্ত হয়েছি, পেয়েছি, বহুদিন পরে আপনাদের জন্যই আমার মনের সন্তাপ দূরীভূত হয়েছে, কিন্তু এখন জামাতা নলকে যদি না পাওয়া যায় তাহলে আমার পুত্রী মানে সে শপথ করেছে, প্রতিজ্ঞা করেছে যে সে প্রাণ ত্যাগ করবে, তা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা পৃথিবীর সমস্ত স্থানে ভ্রমণ করুন, করে সেই রাজা নলকে আপনাদের বুদ্ধি আপনাদের কৌশল দ্বারা চিনে তার খবরাখবর এনে আমাকে দিন, আমি আপনাদের আমার যথাসাধ্য আমি বহু কিছু দান করব। এবারে হাজার হাজার ব্রাহ্মণগণ তারা একত্রিত হয়ে রাজাকে রাজার নিকট থেকে বিদায় নিয়ে তারা দময়ন্তীর কাছে গেলেন। বললেন, দময়ন্তী, পুত্রী দময়ন্তী, আমরা তোমার পিতার নির্দেশ অনুযায়ী এবং তোমার ইচ্ছা অনুসারে আমরা কিন্তু তোমার স্বামী নলকে খুঁজে বের করার জন্য আমরা বেরোচ্ছি। আমরা মনে করি যে প্রভুর কৃপা থাকলে আমরা তাকে খুঁজে বের করবই। আর বললেন, হে দময়ন্তীর ছলনাকারী, মানে তিনি বলছেন যে আমার একটা অনুরোধ আছে, তাকে খুঁজে বের করা তো খুব মানে মুশকিল, তা আমি আপনাদের কিছু কথা শিখিয়ে দিই, এবং এই কথা যে আমার শেখানো তা যাতে কেউ না বুঝতে পারে। কেমন? বলছেন, আপনারা যে যে দেশে যাবেন সেই সেই দেশের মানুষকে একত্রিত করে কি বলবেন জানেন? হে দময়ন্তীর ছলনাকারী, তুমি তার শাড়ির অর্ধেক ছিঁড়ে নিয়ে এবং ওই দাসীকে বনে নিদ্রিত অবস্থায় ফেলে রেখে এসেছিলে, কেন? আর তোমার সেই দাসী এখনো সেই অবস্থায় সেই অর্ধেক শাড়ি পরে তোমার আশার অপেক্ষায় পথ দেখছে, আর তোমার বিরহ ব্যথায় কোনো প্রকারে দুঃখে প্রায় মরণাপন্ন হয়ে তারা সে বেঁচে আছে। এই কথা তোমরা আপনারা সকলকে একত্রিত করে এই একই কথা বলবেন। সমস্ত ব্রাহ্মণগণ বললেন, ঠিক আছে। এবারে এই যে কথাগুলি বললেন সেই কথার উত্তর একমাত্র নল ছাড়া আর কেউ দিতে পারবে না। তারা দেশ থেকে দেশান্তরে ওই একই নিয়মে যেভাবে দময়ন্তী বলেছে ঠিক সেই নির্দেশ অনুযায়ী তারা সকলকে একত্রিত করে ওই কথাই বলতে থাকলো। বলছেন, হে দময়ন্তীর ছলনাকারী, তুমি তার শাড়ির অর্ধেক ছিঁড়ে নিয়ে এসেছো সেই দাসীকে নিদ্রিত ক্ষুধার্ত পিপাসার্ত নিদ্রিত অবস্থায় তুমি তাকে ত্যাগ করেছ, সে এখনো তোমার জন্য সেই অর্ধেক শাড়ি পরে দিনের পর দিন পথিপানে চেয়ে আছে, তা তুমি কোথায় এবং তার এই প্রকার বিরহ বেদনা কেন দিলে? এইভাবে ব্রাহ্মণগণ সুন্দর ভাষা দ্বারা তারা ব্যক্ত করে এই পৃথিবীর সমস্ত রাজ্যে ভ্রমণ করা আরম্ভ করল। এবং আরো বলছেন যে তার কাছে আমার দুর্দশার কথা যে বর্ণনা করবেন তা যে আমার শিখিয়ে দেওয়া তেমনভাবে বলবেন না, আপনারা নিজেদের আরতি অনুযায়ী বলবেন। ব্রাহ্মণরা দময়ন্তীর নির্দেশ পালন করতে লাগলেন সমস্ত চতুর্দিকে। এবার বহুদিন হয়ে গেল, বহুকাল মানে বেশ মোটামুটি এক বছরের মতো হয়ে গেল সেই ব্রাহ্মণগণ দেশ হতে দেশান্তরে তারা মানে নিজের নিজে ভাগ হয়ে তারা বিভিন্ন স্থানে বনে জঙ্গলে শহরে গ্রামে উদ্যানে বিভিন্ন জায়গায় তারা সেই অন্বেষণরত হল। বহুদিন পরে অনুসন্ধান চালানোর পর পর্ণাদ নামক এক বুদ্ধিমান ব্রাহ্মণ ছিলেন, তা তিনি ফিরে আসলেন দময়ন্তীর নিকটে। এসে বলছেন, পুত্রী, হে রাজকুমারী, আমি তোমার নির্দেশ অনুসারে রাজা নলের অনুসন্ধান করতে করতে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে আমি অযোধ্যা নগরীতে পৌঁছাই, তা সেখানে রাজা ঋতুপর্ণের সভার সামনে আমি আবৃত্তি করলাম তুমি যে কথা আমাদের বলে দিয়েছিলে, কিন্তু সেখানে কেউ কোনো উত্তর দিল না। কিন্তু ওখান থেকে আমি যখন পুনঃ রওনা হয়ে অন্য কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সে সময় সেই রাজ্যের ঘোড়া পরিচালনা এবং ঘোড়াদের শিক্ষা দেয় এক ব্যক্তি, তার নাম বাহুক। তা সেই বাহুক নামক যে সারথি সে একান্তে ডেকে আমাকে জানায়। কি বলেছে জানো? সেই কথাগুলো আমার জন্য একটু সন্দেহমূলক মনে হলো। হে পুত্রী, হে রাজকুমারী, আমি সেই জন্য সেই কথাগুলো তোমাকে শোনানোর প্রয়োজন মনে করেছি। দময়ন্তী আগ্রহান্বিতা হয়ে বলছেন যে হে ব্রাহ্মণ দেবতা, আপনি বিলম্ব না করে আমাকে এখনই সেই কথা শোনান। সেই বাহুক আপনাকে কি বলেছে? বলছেন, দেবী, সেই সারথি রাজা ঋতুপর্ণের ঘোড়াদের শিক্ষা দেয়, তার গুণের কথা বলছেন। ঘোড়া শিক্ষা দেওয়ায় সে বড় পটু, আর সে রান্না করে অতি চমৎকার। দেবতাদের বর ছিল, অতি চমৎকার রান্না করে, কিন্তু তার হাত দুটো ছোট ছোট কুৎসিত মতো দেখলাম, কিন্তু তার চেহারা ভালো না, কালো, হাতগুলো ছোট ছোট, কিন্তু তার গুণ অনেক। তার মধ্যে বিষের তেজ রয়েছে, শরীর পরিবর্তন হয়েছে, তা রাজা নল আগে যেমন সেই কামদেবের সমান দেখতে ছিল তেমন তো নেই, যাতে কেউ না চিনতে পারে তাই কর্কটক কৃপা করেছে। আর একদিকে এই দময়ন্তী, সেই যে কলি যখন প্রবেশ করেছিল, তিনি যখন জানতে পেরেছিলেন তাকে অভিসম্পাদ প্রদান করেছিলেন, সেই জন্য সেই কলিও তার শরীরের মধ্যে সেই যে কর্কটক নামক যে সাপ সর্প তার বিশেষ তেজে সে জ্বলছে, এটা অভিশাপ। কিন্তু সেই কুৎসিত ব্যক্তি সে দীর্ঘ নিঃশ্বাস নিতে নিতে কাঁদতে কাঁদতে জানায় যে কুলীন নারীরা ভয়ানক কষ্ট পেল, নিজ মর্যাদা রক্ষা করে সতীত্বের জোরে তারা স্বর্গে চলে যায়। আর পতি ত্যাগ করলেও, মানে পতিদেবতা তাকে ত্যাগ করলেও তাতে সে কুপিত হন না, নিজ সদাচার রক্ষা করেন। ত্যাগকারী ব্যক্তি বিপদগ্রস্ত হয় দুঃখ শোকে চেতনাহীন হয়েছিল, সুতরাং তার উপর তার রাগ করা উচিত নয়, নিজের কথা বলছেন। আর এ কথা সত্য যে সেই সময় তার পত্নীকে ঠিকমতো যত্ন সে করেনি, কিন্তু তখন সে রাজলক্ষ্মীচ্যুত, তার কিছু ছিল না, সে ভিখারি, সে নিজেই অনাহারি, খেতে পেত না, তাই ক্ষুধাতুর, দুঃখী এবং দুর্দশাগ্রস্ত ছিল সে। অতএব এই রূপ অবস্থায় তার উপর অসন্তুষ্ট হওয়া তার উচিত নয়। যে প্রাণ রক্ষার জন্য কোনো একটি উপায় অবলম্বন করেছিল এবং সেই পক্ষীদের ধরার জন্য সে চেষ্টা করেছিল নিজের বস্ত্র ফেলে দিয়ে, সেই পাখিরাও তার সেই বস্ত্রটা নিয়ে উড়ে চলে যায় তাকে উলঙ্গ করে। আর অন্তরে অসহ্য বেদনা ছিল। রাজকুমারী বাহুকের কথাগুলি ব্রাহ্মণের মুখ থেকে শ্রবণ করে তিনি ঠিক মনে করলেন যে ইনি মহারাজ নল ছাড়া আর কেউ নয়। কারণ সে যে সমস্ত গোপন রহস্যের কথা বলছে তারা স্বামী স্ত্রী ব্যতীত পৃথিবীতে আর কেউ জানত না। তাই ব্রাহ্মণের কথা শুনে দময়ন্তীর চোখ দুটো জলে ভরে এলো, তিনি রোদন করছেন এবং তিনি মাকে গিয়ে বললেন যে পিতাকে এ কথা আপনি বলবেন না, কারণ আমি সুদেব ব্রাহ্মণকে, যিনি আমাকে খুঁজে নিয়ে এসেছিল আমার মাসিমার রাজধানী থেকে, তা সেই সুদেব ব্রাহ্মণকে আমি এখানে ডাকতে চাই। বলে তিনি এই যে পর্ণাদ নামক ব্রাহ্মণ, তিনি যে খবর দিয়েছিলেন তাকে অনেক মোহর, স্বর্ণালঙ্কার, বস্ত্র দিয়ে তাকে বললেন, বাবা আপনি অনেক কৃপা করেছেন, আপনি আসুন। আর তার থেকেও বুদ্ধিমান ছিল এই সুদেব ব্রাহ্মণ, তাই তাকে ডাকালেন। সেই মুহূর্তে তিনি আসলেন, এসে শুভ সময় দেখে সে অযোধ্যায় যাবে, পতিকে ফিরিয়ে আনার কোনো উপায় করবেন সেই চিন্তা করছে যে এখন কি করা যেতে পারে, এখন কিভাবে কি করা যেতে পারে, এই চিন্তায় বিভোর হলেন। এবারে তিনি কি করলেন, সেই অযোধ্যায় যাবে এবং আমার পতিকে ফিরিয়ে আনার কোনো উপায় তুমি করবে, তুমি তাকে প্রথমে পরীক্ষা করো। এবারে সুদেব ব্রাহ্মণ এলেন, তাকে সসম্মানে দণ্ডবাদ প্রণাম পূর্বক বললেন, ব্রাহ্মণ দেবতা, আপনি অতি শীঘ্র অযোধ্যা নগরীতে গিয়ে রাজা ঋতুপর্ণকে বলুন যে দময়ন্তীর পুনর্বার স্বয়ম্বর সভা হচ্ছে। কিন্তু এই কথা তার মা জানে, কিন্তু মাকে নির্দেশ দিলেন যে মা, তুমি পিতাকে এই কথা এখন বলবে না। রানী বললেন, ঠিক আছে, তুমি যেমন ভালো বোঝো করো, আমি বলবো না। এবারে সেখানে বড় বড় রাজা এবং রাজপুত্ররা আসছেন, তা আপনি সে খবর জানাবেন, আর আপনাকেও আমন্ত্রণ করা হলো, এ কথা আপনি তাকে বলবেন, মানে নিমন্ত্রণও পাঠালেন। এবারে কি হলো, তিনি চিন্তা করছেন নল যদি বেঁচে থাকে আর এই খবর সে যদি শোনে, তাহলে সে অতি অবশ্যই আমার এখানে আসবে। এই অভিপ্রায়ে তিনি সেই কার্য করলেন। দময়ন্তীর কথা শুনে সেই সুবুদ্ধিমান ব্রাহ্মণ সুদেব অযোধ্যায় গেলেন, রাজা ঋতুপর্ণকে এই স্বয়ম্বর সভার কথা বর্ণনা করে বললেন। এবারে সেই রাজা ঋতুপর্ণের থেকে এই যে দময়ন্তীর পিতৃগৃহ প্রায় 100 যোজন দূরে, সে বহুদিন লাগে যেতে। এবারে সেই বাহকের প্রতি সন্দেহ হয়েছে, মনে করছে সেই নল, আর নলের মধ্যে এই ক্ষমতা ছিল যে সে 100 যোজন রাস্তা কয়েক নিমেষের মধ্যে অতিক্রম করে চলে আসতে পারে, তাই সতীর এই প্রচেষ্টা। অপরদিকে কি হলো দেখুন, রাজা ঋতুপর্ণ সুদেব ব্রাহ্মণের কাছে সমস্ত কিছু শুনে বাহককে তৎক্ষণাৎ ডাকালেন, মৃদুস্বরে বললেন, বাহক, তুমি এই 100 যোজন রাস্তা অতিক্রম করে যেতে পারবে? সেখানে স্বয়ম্বর সভা হচ্ছে। তিনি শুনে তার হৃদয়টি বিদীর্ণ হলো, আহা, আমার সেই পত্নী, সে এমন করতে পারে না, কেমন বিশ্বাস দেখুন, আমার মনে হয় সে পরীক্ষা করার জন্য এবং আমি সেখানে যাব সেই জন্যই তার এই উপক্রম, পরিষ্কার বুঝতে পারলেন, তাও বিষাক্ত হয়, দুঃখ হয়। তারপরে বললেন যে ঠিক আছে, আমি অতি শীঘ্র সেই বিদর্ভ দেশে পৌঁছতে চাই, তা তুমি আমাকে নিয়ে চলো। বলছেন ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব। এই বলে তিনি অশ্বশালায় গিয়ে সেখানে যে সমস্ত তেজস্বী অশ্ব ছিল সেইগুলোকে তিনি বেছে নিলেন, পরীক্ষা করে নিলেন, করে তিনি মনে মনে ভীষণ দুঃখ, আবার চিন্তা করছেন, না না, আমাকে পাওয়ার জন্যই তার এই রকম উপায়। এবারে দময়ন্তী পতিব্রতা তপস্বিনী ও তিনি দীনা, অতএব তা সে এমন কার্য করতে পারে না, সে দেবতাদের ছেড়ে দিয়ে আমাকে বরমাল্য প্রদান করে আমাকে উদ্বাহ করেছিল, সে এমন করতেই পারে না, তথাপি দেখা যাক। আমি দুর্বোধ্য, তখন মনে মনে বলছেন যে আমি দুর্বুদ্ধিবশত ওকে ত্যাগ করে বড়ই নিষ্ঠুর কার্য করেছি, অপরাধ আমারই, সে কখনো এমন কাজ করতে পারে না, যা হোক সত্য কি অসত্য তা সেখানে গেলেই জানা যাবে। এবারে ঋতুপর্ণের ইচ্ছা পূর্ণ করার আমারও স্বার্থ আছে। বাহক হাত জোড় করলেন, বলছেন যে আপনার সমস্ত রথ আমি তৈরি করে দিয়েছি, আসুন। এবারে সঙ্গে তার যে এই বাহক, মানে রাজা নলের যে সারথি ছিল বাসনেও, তিনিও সেখানে আছেন, কিন্তু তাকেও পরিচয় দেয়নি রাজা নল, তিনি সঙ্গে যাচ্ছেন, তা বাসনেও আর বাহক মানে নল আর ঋতুপর্ণ রাজা, তারা চলেছেন ভীমকের রাজধানীতে। অতি দ্রুতগামী ঘোড়া নিয়ে তারা তৈরি হলেন। এবারে আকাশচারী মানে আকাশে যে সমস্ত পক্ষীরা দ্রুত গতিতে ভ্রমণ করে, ঠিক তদ্বাদ পক্ষীদের মতো সেই ঘোড়া যেন আকাশে উঠল, এত দ্রুত গতি। এবারে সেই ঘোড়া যখন ছুটেছে আকাশমার্গের মধ্য দিয়ে, প্রায় এইরকম অবস্থা, কত নদ নদী পাহাড় পর্বত সব সেই ঘোড়া অতিক্রম করে চলেছে, তার মধ্যে এই বিদ্যা ছিল নলের মধ্যে। এবারে যেতে যেতে ঋতুপর্ণের উত্তরীয় সেটা নিচে পড়ে গেল। এবার নিচে যখন পড়ে গেল, সে সময় এই ঋতুপর্ণ রাজা বাহককে বলছেন, বাহক একটু বিলম্ব করো, আমি বাসনেয়কে পাঠিয়ে আমার উত্তরীয়টা আনিয়ে নিই। তা বলছেন যে আপনি এখন বলছেন আমি সেই আপনার যে বসন যেখানে পড়েছে সেখান থেকে আমরা এখন মানে এক যোজন দূরে চলে এসেছি, বলার সঙ্গে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক যোজন দূরে চলে গেছে, অতএব ওটা আনা এখন সম্ভব হবে না। আচ্ছা যাক, বাদ দিলেন। এবারে কি হলো, তিনি যখন যাচ্ছেন তখন বলছেন, ঋতুপর্ণ বলছে যে বাহু, এই যে আমার অঙ্কশাস্ত্র কেমন পারদর্শিতা কি তোমার জানা আছে? আমি অঙ্ক খুব ভালো জানি। তা বলছেন, মহারাজ কেমন? সেই দ্রুত গতিতে রথ চলছে আর এই কথা হচ্ছে। বলছেন, মহারাজ সেটি আবার কেমন? বলছেন, দেখো এই সামনে যে বিশাল বৃক্ষটা দেখতে পাচ্ছ? বলছেন, হ্যাঁ পাচ্ছি, এ তো বিশাল বৃক্ষ। তা বলছেন, এতে গাছে কত পাতা আছে, গাছের নিচে কত পাতা আছে, আর গাছে ডালে কত ফল আছে এবং নিচে কতগুলি ফল পড়ে আছে, এগুলো আমি বলে দিতে পারি। বলছেন, তা কি করে সম্ভব? তা তিনি বলছেন, না দেখো এই গাছের দুই শাখা, একটি ছোট ডাল একটি বড়, তা সেই বড় ডালে মানে ছোট ডালে 5 কোটি পাতা এবং 2095টি ফল আছে, তুমি ইচ্ছা করলে গুনে দেখো। বাহক আগ্রহান্বিত হয়ে রথ দাঁড় করিয়ে সেই গাছটিকে কেটে তার ফল পাতা গুনে যখন মিলান করলেন তখন দেখেন যা যা বলেছে ঠিক তাই, এবং নিচের পাতা এবং ফল যা যা বলেছিল তাই। তখন বড় আশ্চর্য হয়ে তিনি বলছেন যে আপনার এই বিদ্যা তো বড় অদ্ভুত, দয়া করে আপনি আমাকে শিখিয়ে দিন না। তার ঋতুপর্ণ গণিত বিদ্যার মতো পাশার বশীকরণ বিদ্যা তো ওই একই রকম পারদর্শী, ওই গণনা যে শিখে নিতে পারবে সে পাশার চাল চালার আগেই বুঝতে পারবে কত পড়বে। এই বিদ্যা ওই যে কর্কটক বলেছিল ওই বিদ্যা তোমার শেখার প্রয়োজন আছে। এবারে সে বলছে, তাহলে আমাকে যদি এই বিদ্যাকে শিখিয়ে দেন তাহলে আমি আপনার এই যে অশ্ব চালনা যে বিদ্যা, যে শতযোজন রাস্তা আমি মানে একদিনেই পৌঁছে দেব, এই বিদ্যাও আমি আপনাকে প্রদান করব। এবার ঋতুপর্ণের বিদর্ভ দেশে পৌঁছানোর খুব তাড়া ছিল, আর এই অশ্ববিদ্যাও শেখার ঋতুপর্ণের খুব ইচ্ছা। তা বলছেন, ঠিক আছে, রাজা নলকে বলছে যে তুমি আমার থেকে এই গণন ক্রিয়া এবং এই পাশাক ক্রীড়া তা তুমি আমার থেকে শিখে নাও। দেখতে দেখতে দুজনে সেখানে বসে সেই গণন ক্রিয়া আর পাশা দুজনে শিখে ফেললেন, মানে রাজা শিখিয়ে দিলেন ঋতুপর্ণ এই বাহককে মানে নলকে। আর রাজা খুব ধর্মমান, ধর্মাত্মা, সে তখন বলছে, ঠিক আছে এখন আর সময় নেই, তুমি আমার থেকে শিখে নিয়েছ, আর আমি যে তোমার থেকে সেই অশ্ববিদ্যা শিখব সেটা তোমার কাছে গচ্ছিত থাকলো, আমাকে পরে শিখিয়ে দিও। বলছেন, ঠিক আছে তাই হবে। এবারে রাজা নল যখনই পাশা খেলার বিদ্যা শিখলেন এ পর্যন্তই তার মধ্যে মানে কলি প্রবেশ ছিল, তারপরে সে বেরিয়ে যাবে। এবারে কি হলো, দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেই যে কলিযুগ কর্কটক নাগের তীক্ষ্ণ বিষের যারা সেও তো জ্বলছিল, এবার তার যখন বেরিয়ে যাওয়ার সময় হয়েছে তার গা মাথা ঘুরছে আর সে ভীষণ বমি করা আরম্ভ করলো। এই যে বমি করা আরম্ভ করলো, বমি করতে 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 তার সমস্ত বিষও বেরিয়ে গেল আর কলিও তখন তার শরীর থেকে বেরিয়ে আসলো। এবারে কলিকে দেখে রাজা নল সে তো ভীষণ ক্রোধিত হলো, বলছে, দেখাচ্ছি মজা, আমি তোমাকে অভিশাপ দেব, তুমি অযথা কারণে আমার বিনা দোষে আমার যথা সর্বস্ব নষ্ট করে দিয়েছ। তা তখন সে শাপ দিতে গেলে কলিযুগ দুই হাত জোর করে ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন যে মহাত্মন, হে রাজন, আপনি শান্ত হন, আপনি ক্রোধ সম্বরণ করুন, আমি আপনাকে সব যশস্বী করে দেব, এবং আপনি যখন দময়ন্তীকে ত্যাগ করেন সে সময়ও সেই দময়ন্তী আমাকে অভিশাপ দেওয়ার কারণে আমি আপনার শরীরে থেকেও ভীষণভাবে জর্জরিত, তাই আপনি আমাকে মানে অভিসম্পদ দেবেন না, কারণ আমি নাগের বিশেষ জলে জ্বলে আমার ভেতরটা একেবারে পুড়ে প্রায় ছাই হয়ে গেছে এমন মনে হচ্ছে, তাই আমি আপনার শরণাগত, আপনি আমার প্রার্থনা শুনুন, আমাকে আপনি শাপ দেবেন না, আমি আপনাকে মানে একটি বর দিচ্ছি তার পরিবর্তে। যে কি বর বলছেন? যে আপনার চরিত্র পাঠ করবে আর আমার থেকে তার আর কোনোদিন ভয় থাকবে না। বল গৌরী বল। এবারে তাহলে এখানে কলি মহারাজ সাক্ষাতে বলছেন রাজা নলকে, যে আপনার চরিত্র পাঠ করবে তাকে আমি কখনো স্পর্শ করব না। যেমন মনে করুন যে হনুমানজি যখন লঙ্কা দাহন করে যখন প্রায় ফিরে আসছেন, তখন ওখানে শনিদেবকে মানে পিঠ মোচড়ে একেবারে উবুড় করে ফেলে রেখেছে। তা হনুমানজি গিয়ে বলছেন, কি হে কংসের দূত নাকি, এই রাবণের দূত নাকি? তা বলছেন, না না ভাই, আমি এই রাবণের বন্দী, আমি শনি দেবতা। বলছেন, না তুমি লোকটা ভালো সুবিধার না, বড় নষ্টের গোড়া, তুমি থাকো পড়ে এরকম। তা তখন ওই শনি দেবতা বলছেন, হনুমানজি হনুমানজি, হাত জোড় করে মানে শুয়েই বলছেন, হনুমানজি হনুমানজি, আমি তো এই দুষ্ট আমাকে বেঁধে রেখেছে বহুকাল ধরে, তা আপনি বলছেন আমি শয়তান লোক, আমি শয়তান নই, আমি আপনাকে কথা দিলাম, আপনি আমাকে মুক্ত করে দিন, আমি দেখবেন ভালো করব। এবারে যখন হনুমানজির দ্বারা সবকিছু সম্ভব, তিনি রামের পরম ভক্ত, তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে তাকে বন্ধন মুক্ত করে দিলেন। বন্ধন মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শনিদেব হনুমানজিকে মানে প্রার্থনা মানে স্তুতি করলেন, করার পরে বলছেন যে প্রভু আপনার যারা নাম নেবে না তাদেরকে আমি স্পর্শ করব না। তাহলে শনিদেবতার থেকে বাঁচতে হলে এই হনুমানজির একটু মানে যাক রাম নাম কিছু একটা করতে হবে বা তাকে সন্তুষ্ট রাখতে হবে। আর যদি কলির থেকে কেউ যদি নিষ্কৃতি পেতে চান তাহলে এই নলের চরিত্র শ্রবণ করতে হবে। আর কলি রাজা নলকে ছেড়ে দিলেও তার রূপ পরিবর্তন হলো না, সে কি করলো, অতি মানে সেই যে কলি তখন কি করলো, একটা বহেড়া গাছ ছিল, যে বহেড়া গাছ আছে সেই বহেড়া বৃক্ষের মধ্যে সে প্রবিষ্ট হলো, আর সঙ্গে সঙ্গে সেই কলির প্রভাবে সেই গাছটা আবার ঠুটো হয়ে গেল, মানে বেঁকে চুড়ে ছোট মতো হয়ে গেল। ঠুটো শব্দ প্রয়োগ করা হয়েছে এখানে। এবারে কলি রাজা নলকে ছেড়ে দিলেও নলের রূপ তখনও পরিবর্তন হয়নি, কারণ সেই কর্কটক যে বস্ত্র দিয়েছিল তাকে চিন্তন করে ওই বস্ত্র গায়ে দিলে তারপরেই তার আসল রূপ ফিরে আসবে। রাজা নল চিন্তা করছে, আগে আমি দেখি যে দময়ন্তীর কি পরিস্থিতি, আমার রূপ দেখলে তো স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে আমি রাজা নল, তাহলে দেখা যাক না কি হয়। এবারে দেখতে দেখতে সেই বিদর্ভ দেশে পৌঁছালেন, সেখানে ভীমকের কাছে সংবাদ পাঠালো যে রাজা ঋতুপর্ণ এসেছে। রাজা ঋতুপর্ণ ধর্মাত্মা ব্যক্তি ছিলেন এবং ভালো ব্যক্তি ছিলেন, তাই তাকে বিশেষভাবে স্বাগতের ব্যবস্থা করা হল। এবারে রাজা বলে কথা, রাজা কি আর যে কোনো লোকে হতে পারে, অনেক জ্ঞানসম্পন্ন ব্যক্তি, বুদ্ধিমান এবং শক্তিসম্পন্ন ব্যক্তিরাই রাজা হয়। তার সেই ঋতুপর্ণ দেখলো যে স্বয়ম্বরের সভা হলে অন্তত কয়েকদিন পূর্বে থেকে সব রাজা মহারাজা রাজপুত্রেরা আসতে থাকে, এখানে তো কিছু ব্যবস্থা দেখি না, যাক কি ব্যাপার বোঝা যাবে। এবারে তিনি একটু বিশ্রাম করার পরে ভীমক রাজা ঋতুপর্ণের কাছে গিয়ে বলছেন যে আপনার এখানে আসার কারণ জানতে পারি? তখন সে তার বুদ্ধি পরিবর্তন হয়ে গেছে, সে বলছে না তাহলে কিছু রহস্য আছে। তা বলছে, না আমি তো আপনাকে এমনি দণ্ডবত প্রণাম করার জন্য এসেছি, অনেকদিন দেখা হয় না তাই এলাম। কথাটা ঘুরিয়ে দিলেন, রাজা কি না যে এখানে কোনো কিছুই নেই, আমার সঙ্গে ছলনাও করতে পারে বা কোনো ষড়যন্ত্র হতে পারে বা অন্য কিছু কারণ হতে পারে, তাই বললেন না আমি আপনাকে দণ্ডবত প্রণাম করতে এসেছি। রাজা ভীমক তিনিও তো রাজা, তিনি চিন্তা করছেন যে 100 যোজন দূরের থেকে দণ্ডবত প্রণাম করতে কেউ তো আসে না, আচ্ছা বিষয়টা পরে জানা যাবে। আর অপরদিকে হলো কি, যখন রাজা নল এই দ্রুতগামী রথকে নিয়ে আসছিল, তা রানী দময়ন্তী সে জানত রাজা যখন ফিরে আসতো রাজধানীতে তখন তার সেই ঘোড়ার শব্দ, সেই ঘোড়ার চিৎকার, তার সেই যে একজন চলে গেলে এক একজনের যাওয়ার যে পদ্ধতি সেটাও আলাদা, তা সেটা শুনে বুঝতে পারলো, না না এ আমার রাজা নলিয়াত। তিনি ছাদের উপরে প্রাসাদের উপরে চড়ে দেখলেন, কিন্তু সেখানে নলকে দেখতে পেলেন না। আবার চিন্তা করছেন কি জানি বাসনেও তো সেখানেই মানে থাকে, অতএব বাসনেও হয়তো আমার স্বামীর থেকে এই বিদ্যা শিখে নিয়ে রথ পরিচালনা করে এসেছে, অথবা এমনও হতে পারে যে ঋতুপর্ণ ওই ঘোড়া পরিচালনা করা সেও হয়তো আমার স্বামীর মতো পারদর্শিতা তার মধ্যে আছে, ইত্যাদি চিন্তা করে তিনি আবার ভেতরে চলে আসলেন রানী মহলে। এবারে অপরদিকে কি হলো, সেই তার যে অশ্বশালায় তার দায়িত্ব ছিল সেদিকে বাসনেও আর এই বাহুক মানে রাজা নল সেই অশ্বশালার দিকে চলে গেল। এবারে তার মনের মধ্যে অনেক প্রকার চিন্তা আরম্ভ হলো, কি জানি এ তো আমার স্বামীর মতনই সেই সমস্ত রথের চিৎকার, আর রাজা নল যখন তার এই রাজধানীতে আসলো ভীমকের রাজধানীতে, তার যে ঘোড়া ছিল ওই যে বাসনেও তার দুটি সন্তানকে রেখে গিয়েছিল তার ঘোড়াগুলো দেখে মানে খুব আনন্দ করছিল, মানে চিৎকার করছিল, মানে রাজাকে চিনে ফেলেছে, তারা পশু হলেও রাজাকে চিনতে পেরেছে। তাই তখন দময়ন্তী মনে করলো, না না এ আমারই স্বামী, কিন্তু তার রূপ তো দেখছি না, তাহলে কি করে হয়। অতএব তিনি দ্বিধার মধ্যে থাকলেন, দুটি মানে বিষয় বারবার চিন্তা হচ্ছে, আর কখনো কখনো তার মনের মধ্যে এক আনন্দও হচ্ছে আবার ভেঙেও পড়ছে, ইত্যাদি ইত্যাদি মানে বিভিন্ন লক্ষণ তিনি দেখে শেষ পর্যন্ত চিন্তা করলেন যে এখন কি করা যায়। তখন তার এক দাসী ছিল, সেই দাসীর নাম হচ্ছে কেশিনী। তা দময়ন্তী তার দাসী কেশিনীকে বলছে, কেশিনী তুমি যাও সেই অশ্বশালায় যে কুরূপ ব্যক্তিটি আছে, আমার মনে হয় উনি আমার স্বামী, আমার মন বলছে, আমি কখনো পরপুরুষের চিন্তন করিনি জানো, তা আমার মন যখন বলছে আমার মনে হয় সেই হবে, তুমি যাও তার কাছে যাও এবং তার খোঁজ নাও। এবারে কেশিনী অশ্বশালায় গিয়ে বাহুকের সঙ্গে প্রথমে পরিচিত হলেন যে আমি এখানকার দাসী, আপনার কিছু প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন। আর কেশিনী জিজ্ঞাসা করলো, বাহুক রাজা নল কোথায়, মানে যেমন দময়ন্তী শিখিয়ে দিয়েছে বাহুককে গিয়ে জিজ্ঞাসা করছে মানে রাজা নলকেই, যে বাহুক রাজা নল কোথায় তুমি কি জানো, তোমার সঙ্গী বাসনেও কি জানে। বাহুক বলল, কেশিনী বাসনেও রাজা নলের সন্তানদের নাকি এখানে রেখে গিয়েছে, তা নলের সম্পর্কে সে কিছুই জানে না মানে বাসনেও, তা এই সময় নলের রূপও নাকি পরিবর্তন হয়েছে, তা তিনি লুকিয়ে থাকেন, তাকে স্বয়ং তিনি চিনতে পারেন অথবা তার পত্নী দময়ন্তী, এছাড়া তাকে আর কেউ চিনতে পারবে না, তা কারণ তিনি তার গুপ্ত চিহ্ন কারো সামনে প্রকাশ করেন না। এমন কিছু গুপ্ত অঙ্গে গুপ্ত চিহ্ন ছিল স্বামী স্ত্রী ব্যতীত আর কেউ তো জানতে পারে না। তাই কেশিনী রাজা নল বিপদে পড়ে গিয়েছিল, তাই তিনি তার পত্নীকে ত্যাগ করেছিলেন, দময়ন্তীর তার উপর রাগ করা উচিত নয়, যখন তিনি আহারের কথা চিন্তা করেছিল তখন পাখিরা তার বস্ত্র পর্যন্ত উড়িয়ে নিয়ে তাকে বিবস্ত্র করে চলে যায়, আর তার হৃদয় দুঃখে বিদীর্ণ হয়েছিল, তিনি তার পত্নী প্রতি সঠিক যে আচার ব্যবহার করা উচিত তাও সে করতে পারেনি, কারণ তার মধ্যে কলি প্রবিষ্ট হয়েছিল, তার বুদ্ধি যথাযথভাবে কাজ করছিল না। আর এই কথা বলতে বলতে রাজা নল মানে হৃদয় দুঃখে ভেঙে পড়ল, তার কণ্ঠ রোধ হলো, আর দুই চক্ষুতে তার জল নেবে আসল, আর সে যখন তার দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগলো, কেশিনী দময়ন্তীর কাছে আনুপূর্বক গিয়ে সবিস্তারে সমস্ত বৃত্তান্ত বললেন। সে সমস্ত কিছু তো ঠিক ঠিক বলছে, কিন্তু সখী সে কেমন করে কিভাবে সম্ভব হলো তে তো আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু তা সে এই সমস্ত বলল। তখন দময়ন্তীর ধারণা হলো এই ব্যক্তি রাজা নল ছাড়া অন্য কেউ নয়, এ নল। আবার কেশিনীকে ডাকলেন মানে দাসীকে, বলছেন তুমি আবার বাহুকের কাছে যাও এবং সেখানে চুপ করে দাঁড়িয়ে থেকে সে কি করে দেখবে, সে যদি তোমার কাছে জল চায় জল দেবে না, আগুন চাইলে আগুন দেবে না, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, তারপরে কি হয় আমাকে এসে বলবে। এবারে কেশিনী আবার বাহুকের কাছে গেল এবং তার দেবতা ও মানুষের মতন মানে সুন্দর ব্যবহার দেখে দময়ন্তীকে এসে বলল। তার ব্যবহারও বড় অমায়িক, দেখতে কুৎসিত হয়ে গেছে। তাই এসে বলছে, রাজকুমারী, বাহুক তো জল স্থল অগ্নি সবই জয় করেছে, আর এই সমস্ত কথা দময়ন্তী জানত, কারণ আমি এখনো পর্যন্ত কখনো এমন ব্যক্তি দেখিনি যে তার সামনে যে সমস্ত ছোট ছোট দরজা পড়ছে তার যাতে মাথা নিচু না করতে হয় সেই ছোট ছোট দরজাগুলো বৃহৎ হয়ে যাচ্ছে, তাকে যেতে দিচ্ছে। এ তো মানুষের মধ্যে এমন হয় না। আর আমি কি দেখলাম যে এক দরজা ছোট ছিল, তার ভেতর থেকে সে যখন অন্য জায়গায় যাচ্ছে সেই দরজাটা বিশাল উঁচু হয়ে গেল, আর সে যদি কোনো ক্ষুদ্র স্থান দিয়ে যেতে চায় সেই জায়গাটা তৎক্ষণাৎ গোফার আকার ধারণ করে জায়গা দিয়ে দিচ্ছে। এ তো বড় আশ্চর্য। আর আমি কি দেখলাম যে সে যখন জল খাওয়ার যে কলসিটা আছে সেই কলসির দিকে সে যখন তাকাচ্ছে সেটা জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর তার তো কখনো খালি হচ্ছে না, সেই যে ছোট্ট ঘড়াটা মাটির যে কলসিটা তা তো খালি হচ্ছে না, ছোট্ট এক কলসি, আর তিনি যেদিকে তাকান সেদিকে জলে ভরে যায়। আর তিনি আগুনের কথা কি বলবো, তিনি যখন আগুন জ্বালানোর প্রয়োজন হচ্ছে সেই অশ্বশালায় বা সে যখন রন্ধন করছে সে খড় তুলে সূর্যের দিকে তাকালেই সেই খড়ে আগুন লেগে যাচ্ছে। তা আমি এই সমস্ত দেখে বড় মানে হতভম্ব হয়ে গেছি। তার ইচ্ছা অনুসারে জল, এবং আরও একটা ঘটনা দেখলাম, সে যখন পুষ্প নিয়ে ভগবানের চরণে দিতে যাচ্ছে সেই পুষ্পের ঔজ্জ্বল্যতা অত্যাধিক বেড়ে যাচ্ছে, এবং তার সুগন্ধি চতুর্দিকে তার হস্তের স্পর্শে মানে অনেক অনেক গুণ বর্ধিত হয়ে চতুর্দিকে সুগন্ধ ফেলাচ্ছে। এই সমস্ত অদ্ভুত ব্যাপার দেখে আমি হতভম্ব হয়ে গেছি। তাই তাড়াতাড়ি না আমি তোমার কাছে চলে এসেছি এই ঘটনাগুলো বলার জন্য। দময়ন্তী বাহুকের কাজ ও তার কর্ম প্রচেষ্টার সমস্ত বিষয় মানে নির্ণীত করে তিনি তখন চিন্তা করলেন, এ আমার স্বামী ছাড়া আর অন্য কেউ না। এবার বললেন, কেশিনী, তুমি এক কাজ করো, তুমি ইন্দ্রসেন আর ইন্দ্রসেনা, তখন খুব ছোট ছোট, মানে ইন্দ্রসেনা মানে সেই কন্যাটি বড় আর ইন্দ্রসেন ছোট, তা তাদের দুজনকে কোলে করে নিয়ে যাও তো, দেখো তো সেই বাহু কি করে। এবারে যখন তাদের কোলে করে নিয়ে গেল, তাদেরকে দেখে চিনতে পেরেছে রাজা নল। এবার দেখে সে সন্তান বিরহে তাদের সেই বহুদিন খুব ছোট অবস্থায় রেখে গিয়েছিল দুই সন্তানকে দেখে তাদের বুকে জড়িয়ে ধরে তিনি হাউ হাউ করে রোদন করা আরম্ভ করল, আর সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আর তার মুখে পিতার স্নেহ ভাব প্রকটিত হলো দেখতে দেখতে। সাধারণ এক ব্যক্তি যদি অন্যের বাচ্চাকে যদি আদর করে সেটা একটা আলাদা, আর নিজের পিতা যদি সন্তানদের আদর করে তার মধ্যে একটা ভাব আলাদা চলে আসে। সে রোদন করছে আর শিশু দুটিকে বারবার আলিঙ্গন করছিল আর কাঁদছিল। কেশিনী, তুমি বারংবার, তখন বলছে কেশিনীকে দেখে বলছে যে, কেশিনী তুমি যে বারংবার আমার কাছে আসছো তো এতে তো লোকে কিছু খারাপ ভাবতে পারে, তুমি না আমার কাছে আর এসো না। এবারে সেই পুত্র দুটিকে নিয়ে গেলেন। তারপরে দময়ন্তী সমস্ত বিষয় তার দাসী কেশিনীর থেকে শ্রবণ করে তার মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা, আমি রাজা নল মনে করে বাহুককে বারবার পরীক্ষা করেছি, এখন আমার শুধু তার রূপের ব্যাপারেই একটু সন্দেহ রয়ে গেছে, বাকি সে যে নল এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার রূপটা এমন কি করে হলো এ আমি বুঝতে পারছি না, তা আমি নিজে এখন তাকে পরীক্ষা করতে চাই, অতএব আপনি মানে বাবাকে বলে অনুমতি নিয়ে এসে হয় আমাকে সেই অশ্বশালায় যেতে দিন, আর তা না হয় সেই বাহুককে রানীমহলে আপনি ডাকিয়ে আনান পিতার আজ্ঞায়। পিতাকে গিয়ে সমস্ত বিষয় বললেন। পিতা ভীমক তিনি বাহুককে রানীমহলে নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। এবারে বাহুককে ডেকে আনা হলো। দময়ন্তী দেখেই নলের হৃদয় দুঃখে শোকে ভরে উঠল, আর তিনি চোখের জলে প্লাবিত হলেন, দুই চক্ষু থেকে তার বক্ষ ভেসে যাচ্ছে জলে। আর বাহুকের আকুলতা দেখে দময়ন্তীও শোকগ্রস্ত হয়ে পড়ল। সেই সময় দময়ন্তী সেই যে গৈরিক অর্ধবসন পরা, সেটাই পরা জরাজীর্ণ বস্ত্র। আর চুলে জটা হয়েছিল, শরীরে ময়লা পড়েছিল। দময়ন্তী বলছে, বাহুক, এক ধর্মজ্ঞ ব্যক্তি তার নিদ্রিত পত্নীকে বনের মধ্যে চলে গিয়েছিল, তুমি কি তাকে দেখেছ? আর সেই সময় সেই রানী ক্লান্ত ক্ষুধার্ত নিদ্রায় অচেতন ছিল। এইরূপ নিরপরাধা পত্নীকে পুণ্য শ্লোক নিষাদরাজ ব্যতীত আর কে বনে ফেলে আসতে পারে? যারা নিষাদরাজ, যাদের দয়া মায়া নেই, তারাই এমন কাজ করে। তা আমি সারা জীবন জেনে শুনে সেই রাজার সেবা করেছি, কোনো অন্যায় করিনি, তার সত্ত্বেও সে আমাকে নিদ্রিত অবস্থায় কেন ছেড়ে গেল? আর বলতে বলতে দময়ন্তী কান্নায় ভেঙে পড়ল। তিনি ক্রোধন করতে থাকলেন, কাঁদতে কাঁদতে নিজে অধীর হয়ে পড়লেন। আর দময়ন্তীর সেই বিশাল সুন্দর নেত্র থেকে জল পড়তে দেখে নল আর থাকতে পারল না। সে বলছেন, প্রিয়ে, আমি জেনে শুনে রাজ্য নষ্ট করিনি, আমার মধ্যে কলি প্রবেশ করেছিল, আমার নিজের বুদ্ধি কাজ করত না, আর তোমাকে আমি ত্যাগ করিনি, এই কলিযুগের কাজ। আমি জানি যখন থেকে আমার সঙ্গে তোমার বিচ্ছেদ হয়েছে, তুমি রাত দিন কখনোই যে শান্তি অনুভব করনি এ আমি জানি। তুমি সেই যে কলিকে সাপ দিয়েছিলে সে আমার শরীরের মধ্যেই ছিল, এই তো আজই সে আমাকে ছেড়ে দিয়েছে। তাই আমি নিজ চেষ্টায় ও তপস্যা বলে তাকে জয় করেছি। অবশেষে আমাদের দুঃখের সময় শেষ হয়েছে, কলি এখন আমাকে ছেড়ে চলে গেছে, আমি তোমার জন্যই এখানে এসেছি। কিন্তু তুমি এখন বলো, তুমি আমার মতো প্রেমিক অনুরাগী স্বামীকে ছেড়ে যেভাবে দ্বিতীয়বার বিবাহ করতে যাচ্ছ, অন্য কোনো স্ত্রী তা করতে পারত? আর তোমার স্বয়ম্বরের কথা শুনেই রাজা ঋতুপর্ণ অত্যন্ত দ্রুত গতিতে এখানে এলেন। দময়ন্তী এই কথা শুনে সে ভয়ে কম্পমানা হলেন, আহা, এ আমার দ্বারা বোধ হয় ভুল হয়েছে। তাই দময়ন্তী হাত জোর করে বলছেন, হে আর্যপুত্র, আমি আপনাকে আপনি আমাকে দোষী করা আপনার উচিত নয়। আপনি তো জানেন যে আপনার সামনে প্রকটিত সমস্ত দেবতাদের অতিক্রম করে আমি আপনাকে বরণ করেছিলাম। আমি আপনাকে খোঁজার জন্য সমস্ত ব্রাহ্মণগণকে সারা পৃথিবীতে প্রেরণ করেছি, তারা এখনও তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আর পর্ণাদ নামক ব্রাহ্মণ অযোধ্যাপুরীতে গিয়ে সে যখন তোমার কথা আমাকে বলল, তখন আমি তার যথোচিত উত্তর শুনে মনে করেছিলাম যে তুমি আমার স্বামী। তাই আমি উপায় আর ঠিক না করতে পেরে আমি এই উপায় করলাম যে এই একদিনের মধ্যে শতযোজন রাস্তা তুমি ছাড়া আর কারোর দ্বারা অতিক্রম করা সম্ভব নয়। তাই আমি জানি তুমি থাকলে তুমিই আসবে। তাই সেই জন্যই আমি আপনার, দেখুন, তখন সে রোদন করতে করতে সেই বাহুকে চরণ স্পর্শ করে বলছেন, আমি সত্য বলছি, আমি মনে মনে কখনো পরপুরুষের চিন্তা করিনি। আর আমি যদি মনে মনে কখনো পাপ কর্ম করে থাকি, তাহলে নিরন্তর বিচরণশীল বায়ুদেব, ভগবান সূর্য এবং মনের দেবতা চন্দ্রদেব আমাকে এই মুহূর্তে নাশ করে ফেলুন। আর সেই তিন দেবতা ভূমণ্ডলে বিচরণ করেন, তারা সত্য কথা বলুন, এবং আমি যদি পাপীয়সী হই, তাহলে যেন আমাকে ত্যাগ করেন আপনারা সকলে। তখন বায়ু অন্তরিক্ষ অবস্থিত থেকে বলছেন, রাজন, হে রাজা নল, আমি সত্য করে বলছি যে দময়ন্তী কোনো পাপ করেনি। এই দময়ন্তী 3 বৎসর ধরে তার উজ্জ্বল শিলব্রত রক্ষা করেছে, আমরা তার রক্ষক রূপে ছিলাম এবং প্রতিব্রতার সাক্ষী। আর এই দময়ন্তী স্বয়ম্বরের ঘোষণা করেছিলেন কেবলমাত্র তোমাকে খুঁজে পাওয়ার জন্য। তাই প্রকৃতপক্ষে দময়ন্তী তোমার উপযুক্ত স্ত্রী এবং তুমিও তার উপযুক্ত। তাই কোনো চিন্তা না করে তুমি তাকে গ্রহণ করো। পবন দেবতা অন্তরিক্ষ থেকে এবং দেবতাদের তারা বলছে যে ইনি যে বলছেন পবন দেবতা তা ধ্রুব সত্য, আমি একথার অনুমোদন করছি। আমরা এই দেবতা 3 জন সর্বদাই তার সঙ্গেই থাকতাম। অকস্মাৎ আকাশ থেকে পুষ্প বর্ষণ আরম্ভ হলো, দেবতাগণ দুমদুমি বাদন করতে থাকলো, চতুর্দিকে সুন্দর মন্দ মন্দ সুগন্ধিত পবন প্রবাহিত হতে থাকলো। এই অপূর্ব দৃশ্য দেখে নলের সন্দেহ দূর হলো। তিনি নাগরাজ সেই যে কর্কটক যে বস্ত্র দিয়েছিলেন সেই বস্ত্রটি নিজের শরীরে রেখে সেই কর্কটকে চিন্তা করলে তিনি পুনরায় নলের যে পূর্বের শরীর তা প্রাপ্ত হলেন। বল নল মহারাজ কি জয়। তারপরে দেখতে দেখতে সেই রানী দময়ন্তী রাজা নলকে তার পূর্বের সমস্ত কিছু পরিচয় পেয়ে তার পূর্বের শরীর যখন প্রাপ্ত হলো তাকে আলিঙ্গন করে বহুক্ষণ রোদন করলেন। তারপরে তার সেই ছোট ছোট সন্তানদের নিয়ে আলিঙ্গন করে তারা মানে সারাটা রাত্রি এইভাবে বিভিন্ন কথাবার্তা বলে কাটালেন। পরদিন ভোরে সুন্দরভাবে স্নান করলেন দময়ন্তী এবং রাজা নল। স্নান করে সুন্দর পোশাক পরিচ্ছদ ধারণ করে তিনি মানে রাজা ভীমকের সঙ্গে মিলিত হলেন। রাজা ভীমক এত আনন্দিত যে সে আর ভাষায় বর্ণনা হয় না। তিনি আনন্দিত হয়ে জামাতাকে আলিঙ্গন প্রদান করে সিংহাসনে বসতে দিলেন এবং সমস্ত কথা অবগত হলেন। এবং সেখানে ঋতুপর্ণ ছিলেন। ঋতুপর্ণ তিনিও ধর্মাত্মা ব্যক্তি ছিলেন। তিনি রাজা নলের সমস্ত কাহিনী শুনে একেবারে হতভম্ব হয়ে তিনি রাজা নলকে দণ্ডবাদ প্রণাম করতে যাচ্ছিলেন। কিন্তু রাজা নল তাকে আলিঙ্গন প্রদান করে বলছেন, আপনি আমার আশ্রয়দাতা, আপনি আমাকে প্রণাম করতে পারেন না। তা বলছেন, তথাপি যদি আমার দ্বারা কখনো কোনো প্রকার অপরাধ হয়ে থাকে আপনি ক্ষমা করবেন। এবারে কে সঙ্গে যাবে সেই শতযোজন রাস্তা? তাই ঋতুপর্ণকে সেই অশ্ববিদ্যা গচ্ছিত ছিল সেটি শিখিয়ে দিলেন। আর রাজা ঋতুপর্ণ সেই নলের প্রশংসা করতে করতে তিনি আপন রাজধানীর দিকে রওনা হলেন। এইভাবে এক মাস নল তার শ্বশুরের সেই কুণ্ডিন নগরেই থাকলেন। আর শ্বশুর ভীমকের অনুমতি নিয়ে তিনি বিভিন্ন কিছু অল্প স্বল্প সৈন্য সামন্ত হাতি ঘোড়া সব যোদ্ধার্থীদের নিয়ে তিনি তার রাজ্যের দিকে রওনা হলেন। এবার রওনা হয়ে তিনি পুষ্করের সঙ্গে দেখা করলেন এবং পুষ্করকে বললেন যে দেখো, এখন তুমি আমার সঙ্গে হয় যুদ্ধ করো আর তা না হলে সেই দূত ক্রীড়া করো, কি করবে? তখন পুষ্কর বলছে, ওহো, তাহলে বুঝতে পেরেছি, আবার কিছু অর্থ সংগ্রহ করেছো, যাও সেগুলোও তোমাকে শেষ করছি আর তোমার রানীকেও এবার আমি জয় করে নেব। তো বলছে, না ভাই, কথাবার্তা নয়, যারা কর্মী ব্যক্তি তারা কথা কম বলে আর কাজ বেশি করে, তুমি আমার সঙ্গে তাহলে দূত ক্রীড়াই করো। এবারে তিনি বললেন, দেখো, আগে তো আমি মানে সেই কলির প্রভাবে পরাজিত হয়েছি, এখন আমি সেসব দোষ তোমার উপরে দিতে চাই না, কারণ কলি আমার উপরে ভর করে সেই সমস্ত কর্ম করিয়েছিল। আমি পুষ্কর তোমাকে কোনো দোষ দিতে চাই না, তুমি আমার সঙ্গে দূত ক্রীড়া করো। এবারে দেখতে দেখতে সে কি করলো, মনে করলো আমি তো জিতেই যাব। এবারে সে সমস্ত রাজ্য, সমস্ত সম্পদ, সমস্ত ঐশ্বর্য, সমস্ত পুষ্কর আদি মানে পুরো রাজ্যই পণে লাগালো। দেখতে দেখতে এক চালেই সে জিতে গেল। এবারে সে তো তার অধীন হয়ে গেল, কিন্তু সে পুষ্করকে সান্ত্বনা দিয়ে আলিঙ্গন করে বললেন, দেখো, আমি তোমার শত্রু নই, তুমিও আমার শত্রু নও। কালের প্রভাব দেখুন, কেমন ধর্মাত্মা ব্যক্তি এই রাজা নল, মানে যুধিষ্ঠিরের মতন তার ক্ষমা ছিল, সেই জন্যই তো ঋষি বৃহদর্শ এই কথা বললেন। কেমন দয়ালু, বলছেন তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, ও আমারই দোষ, আমাকে কলি স্পর্শ করে এই সমস্ত করিয়েছে, এতে তোমার কোনো দোষ নেই ভাই, তুমি তোমার রাজ্য তুমি তো হেরে গেছো আমার কাছে, আমি তোমাকে দান করলাম, আর তুমি মানে আমার ভাইয়ের মতন, আগের মতোই তোমার সঙ্গে আমার সম্বন্ধ থাকবে। এইভাবে এক মাস সেই রাজ্যে থাকলেন। তারপরে হাত জোড় করে দণ্ডবাদ প্রণাম করে বলছেন পুষ্কর যে, হে মহারাজ, আপনি আমার প্রাণদাতা, আপনি আমার অন্নদাতা, আমার রাজ্যকে আপনি ভিক্ষাস্বরূপে আমাকে দিয়েছেন, তা আপনার যদি কখনো এই অধমের প্রয়োজন হয় এই অধমের প্রাণ পর্যন্ত আমি আপনার জন্য নিছাবার করে দেব, বলে তিনি রাজাকে প্রদক্ষিণ করে চলে গেলেন। এক মাস সেখানে ছিলেন। এবারে রাজা নল কি করলেন, তিনি সব প্রজাগণকে প্রজাগণের আর অন্যান্য যে সমস্ত রাজ্যের প্রজাগণ ছিলেন তাদের আনন্দের সীমা নেই, চতুর্দিকে তারা উৎসব করা আরম্ভ করলো। এক এক জায়গায় এক এক দিন উৎসব করে সমস্ত প্রজাগণ আনন্দ বণ্টন করতে থাকলো এবং বলছে, আজ আমরা আমাদের রাজাকে ফিরিয়ে পেয়েছি, আর চিন্তা নেই। ঘরে ঘরে আনন্দ উৎসব, চারিদিকে শান্তি বিরাজমান হয়ে গেল। এমত অবস্থায় তিনি দময়ন্তীকে আনার জন্য সেই রাজা ভীমকের কাছে বহু কিছু বহু মানে সৈন্য সামন্ত প্রেরণ করলেন, অনেক সুন্দর রথ প্রেরণ করলেন, এবং সেখানে দময়ন্তী পিতার আজ্ঞা নিয়ে এবং সকলকে মানে সম্মান করে তিনি রথে বসলেন, আর সঙ্গে তাদের সেই অতি সুন্দর এবং সুন্দরী যে শিশুদ্বয় তাদেরকে নিয়ে অতি দ্রুত গতিতে রানী ফিরে আসলেন। এবারে দময়ন্তীকে আনার পর ভীমক তার সঙ্গে বহু কিছু স্বর্ণ অলঙ্কার এবং বিবিধ মানে উপহার সামগ্রী সঙ্গে পাঠিয়েছিলেন। এই রাজা নল তিনি বড় বড় যজ্ঞ দ্বারা ভগবানের আরাধনা করেছিলেন, বহু বহু যজ্ঞাদি করেছিলেন, অশ্বমেধ যজ্ঞাদি করেছিলেন। অল্প দিনের মধ্যেই সমস্ত আত্মীয় স্বজনরা তারা খুশি হলেন, আর তাদের মধ্যে এক দিব্য আনন্দের সৃষ্টি হল। আর এই যে পুষ্করকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিলেন, তাই এই পুষ্কর রাজাকে মানে একটি বর দিলেন, বললেন, হে রাজন, আপনি মহান এবং আপনি খুবই ধর্মাত্মা রাজা, তাই আমি আপনাকে একটি বর দিলাম যে আপনি 10,000 বৎসর পর্যন্ত রাজত্ব করবেন। তখনকার দিনে রাজাদের সামর্থ্যও ছিল, তারা শুধু খেয়ে পরে দিন কাটাতো না, তারা মানে ধর্মযাজন যজ্ঞাদি করত। তা বলছেন যে দেখো হে যুধিষ্ঠির, মহাত্মা বৃহদর্শ মুনি বলছেন, তুমিও অল্প দিনের মধ্যেই রাজ্য ও আত্মীয় স্বজনকে ফিরে পাবে। রাজা নল পাশা খেলে ভয়ানক দুঃখ ডেকে এনেছিল, তিনি এককভাবে সব দুঃখ ভোগ করেছিলেন, কিন্তু তার সঙ্গে তো কেউ ছিল না, কিন্তু তোমার সঙ্গে তোমার ভাইয়েরা আছে, দ্রৌপদী আছেন, এবং অনেক অনেক বিদ্বান ও সদাচারী ব্রাহ্মণগণ রয়েছেন, ভগবান কৃষ্ণ বলরাম রয়েছেন, এবং সে সঙ্গে বহু বহু মুনি ঋষিগণ রয়েছেন। আর রাজা নল সে দেখো একা কিভাবে মুখ বন্ধ করে সমস্ত দুঃখকে মানে মেনে নিয়েছিল। তা তুমি যে বললে যে তোমার থেকে দুঃখী কেউ ছিল না, আমি মনে করি রাজা নলের থেকে দুঃখী আর কেউ কোনোদিন হয়নি। তা এই অবস্থায় তোমার দুঃখ করার কোনো কারণই নেই, তুমি সেই নলের চরিত্রকে চিন্তন করে সমস্ত দুঃখ ভুলে যাও। আর জগতে সকলের অবস্থা সবসময় একরকম যায় না, এখন যে দুঃখে আছে সে সুখী হয়ে যেতে পারে প্রভুর ইচ্ছায়, যে সুখে আছে সে প্রভুকে আরাধনা না করার দরুন সে দুঃখ পেতে পারে, তা এ তো সময়ের সব কিছু। তা হে যুধিষ্ঠির, নাগরাজ, কর্কটক, দময়ন্তী, নল এবং ঋতুপর্ণের এই কথা শোনালে এবং যারা শ্রবণ করেন তাদের মানে কলির পাপ নাশ হয় এবং দুঃখী মানুষ সে সান্ত্বনা লাভ করে। তা বৈশম্পায়ন ঋষি মহারাজ জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, পরে মহর্ষি বৃহদর্শের অনুপ্রেরণায় এবং যুধিষ্ঠিরের আজ্ঞায় তিনি মানে মহারাজ যুধিষ্ঠির এই ঋষির থেকে মানে কি করলেন, বৃহদর্শ ঋষির থেকে তিনি এই পাশা ক্রীড়া তিনি শিখে নিলেন। তারপরে কি হলো, পাশা ক্রীড়া শিখলেন ঋষির থেকে, আর অশ্ববিদ্যাও তিনি শিখলেন মহারাজ যুধিষ্ঠির। তারপরে বৃহদর্শ তিনি উত্তর দিকে মানে হিমালয়ের দিকে প্রস্থান করলেন, আর অপর দিকে মহারাজ যুধিষ্ঠির স্নান আদি করে নিত্যক্রিয়া সুসম্পন্ন করে তিনি মুনি ঋষিদের সঙ্গে অর্জুনের তপস্যার বিষয়ের কথা বলা আরম্ভ করলেন, এবং তপস্যার কথা কি কি বলেছিলেন সেই সমস্ত অতি সুন্দর সুন্দর চরিত্র শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন ঠিক এই পাঁচ ঘটিকা হতেই পুনরায় শ্রবণ করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি এ স্থানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কী জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারী লাল ভগবান কী জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কী জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাতে কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাতে কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী নলদময়ন্তীর সুচরিত্র কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।